আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীদ, আজ শবে কদর, কদরের এই মহিমান্বিত রাতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ নৈশ ইবাদতে। আপনি জানেন কদরের রাতের বিশেষ মর্যাদার কথা। সূরা কদরে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদরের রাতে। তুমি কি জানো কদরের রাত কি? কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা। এই রাতে রুহ ও ফেরেশতারা নেমে আসে প্রতিপালকের অপার অনুগ্রহ নিয়ে, উষালগ্ন পর্যন্ত বর্ষণ করে সমস্ত অকল্যাণ থেকে নিরাপত্তা ও শান্তি। আপনি এমন একটি রাত পেয়েছেন আপনার জীবনে যে রাত হাজার মাসের চেয়ে উত্তম, অর্থাৎ এ রাতের ফজিলত, এ রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। হাজার মাস যদি আমরা হিসেব করি তাহলে 83 বছর 10 দিন, অর্থাৎ সাধারণভাবে একজন মানুষ 80 বছর বেঁচে থাকলে, 85 বছর বেঁচে থাকলে, বছরব্যাপী তিনি যদি ইবাদত করতে থাকেন সেই ইবাদতের সমান নাকি আপনি এই একটি রাতে অর্জন করতে পারছেন? এই একটি রাতে আপনি পাচ্ছেন যদি এই রাতটাকে আপনি আন্তরিকভাবে ইবাদতে, প্রভুর স্মরণে, আল্লাহ স্মরণে একান্তভাবে কাজে লাগান। আসলে কেন এ রাত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম? আল্লাহ তাআলাই এ কারণ বলে দিয়েছেন যে এই রাতে আমি কোরআন নাজিল করেছি। আমরা রমজানে কোরআন নিয়ে আলোচনা করেছি, আমরা কোয়ান্টাইনে খতমে কোরআনে অংশ নিয়েছি এবং আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। এবছর বিশেষ পরিবেশ থাকার কারণে আমরা ঘরে বসে কোয়ান্টাইনে খতমে কোরআনে যত মানুষ অংশ নিতে পেরেছি তা অন্য যে কোনো বছরের চেয়ে বলা যেতে পারে 10 গুণ 20 গুণ বা 50 গুণ বেশি মানুষ এবার খতমে কোরআন এবং আখেরি দোয়ায় অংশ নিতে পেরেছিলেন। এবং আমরা সেখানে সহজভাবে বোঝানোর জন্য বলেছিলাম কোরআন হচ্ছে জীবন যাপনের ম্যানুয়াল, জীবনকে কিভাবে সুন্দর করা যায়, জীবনকে কিভাবে সৌভাগ্যমণ্ডিত করা যায়, দুনিয়ার সাফল্য এবং আখেরাতের সর্বোত্তম পুরস্কার কিভাবে লাভ করা যায় তার গাইডলাইন, তার ম্যানুয়াল, খুব সহজ সরল ম্যানুয়াল হচ্ছে কোরআন। এবং কদরের রাত, মহিমান্বিত রাত, সৌভাগ্য রজনী এই কোরআন নাজিল হওয়ার কারণে। আর আমরা যদি আরো গভীরভাবে এর ভেতরে ঢুকে যাই তাহলে আমরা কোরআনকে বলতে পারি মানুষের ক্ষমতায়নের দলিল। এই কোরআনের মধ্য দিয়েই আল্লাহ মানুষকে ক্ষমতায়ন করেছেন, মানুষের ক্ষমতাকে অথেন্টিকেট করেছেন, সত্যায়িত করেছেন তার প্রতিনিধি হিসেবে। অর্থাৎ আল্লাহ যে কাজগুলো করেন সেই কাজগুলোর অনেক কিছু করতে পারার বা করার এখতিয়ারকে নিশ্চিতকরণ করা হয়েছে এই কোরআন নাজিলের মধ্য দিয়ে। আসলে সৌভাগ্যবান কে হবে? সৌভাগ্যবান তিনি হবেন, মহিমান্বিত তিনি হবেন যিনি এই সত্যটাকে উপলব্ধি করতে পারবেন যে আমি স্রষ্টার প্রতিনিধি, আমি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা এই পৃথিবীতে। প্রতিনিধি মানেটা কি? প্রতিনিধি অর্থটা কি? প্রতিনিধি অর্থটা কিন্তু খুব পরিষ্কার। আসলে আল্লাহ কি করেন? আল্লাহ সৃষ্টিকে লালন করেন। সৃষ্টিকে লালন করাটা হচ্ছে আল্লাহর কাজ। আমরা সাধারণভাবে মনে করি নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল পড়া, এটা আল্লাহর কাজ। আসলে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কি নামাজ পড়েন, আল্লাহ কি রোজা রাখেন, নামাজ রোজা অন্যান্য ইবাদত, এটা আল্লাহর কাজ করার জন্য প্রস্তুতি, যে আপনি যাতে আল্লাহর কাজ ঠিকভাবে করতে পারেন, আল্লাহর কাজ করার জন্য যে যোগ্যতা প্রয়োজন, যে দক্ষতা প্রয়োজন, সেই যোগ্যতা দক্ষতা যাতে আপনি অর্জন করতে পারেন, তারই ট্রেনিং হয়, তারই প্রশিক্ষণ হচ্ছে এই নামাজ রোজা তাসবিহ তাহলিল ধ্যান জ্ঞান। অর্থাৎ আল্লাহর কাজগুলো যেন আপনি পৃথিবীতে করতে পারেন, সেটার প্রশিক্ষণ হচ্ছে এই ইবাদতগুলোর মধ্য দিয়ে, যাতে আপনি আসল ইবাদত, যে উদ্দেশ্যে আপনাকে পাঠানো হয়েছে, সে উদ্দেশ্যটাকে পূরণ করতে পারেন, উদ্দেশ্য পালনের জন্য নিজেকে, পূরণের জন্য নিজেকে যোগ্য করে তুলতে পারেন। আসলে এই রাতে কে সৌভাগ্যবান হবেন, কে মহিমান্বিত হবেন, তা নির্ভর করবে এই সত্যটাকে জেনে নিজের গভীরে অনুভব করতে পারবেন, যে আমাকে আল্লাহ খলিফা করে পৃথিবীতে পাঠিয়েছেন মানেটা কি, প্রতিনিধি করে পাঠিয়েছেন মানেটা কি। আল্লাহ যে কাজগুলো করেন সেই কাজগুলো করার জন্যে দায়িত্ব দিয়ে। আসলে আল্লাহ কি করেন? আল্লাহ পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টির লালন করেন, তো প্রতিনিধি কি কাজ করবে? প্রতিনিধির কাজটা কি? এই সৃষ্টিকে লালন করা। এবং আমরা যদি দেখি একমাত্র মানুষ, তাকেই এই সৃষ্টিকে লালন করার, সৃষ্টিকে সংরক্ষণ করার, সৃষ্টিকে পরিমার্জন করার, সৃষ্টিকে পরিবর্ধন করার শক্তি দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এত শক্তি, এত ক্ষমতা, এর ভগ্নাংশ অন্য কোনো প্রাণীকে দেন নাই। যত ক্ষমতা মানুষকে দিয়েছেন, যত শক্তি মানুষকে দিয়েছেন। একটা বেড়াল, সে বেড়ালের বাচ্চাটাকে লালন করতে পারে। একটা কুকুর, কুকুর ছানাকে সে লালন করতে পারে। কিন্তু বেড়াল মানুষকে লালন করতে পারে না, কিন্তু মানুষ বেড়াল ছানাকে যেমন লালন করতে পারে, মানব শিশুকে সেভাবে লালন করতে পারে, ব্যাঘ্র শাবককেও সে একইভাবে লালন করতে পারে, সিংহ শাবককেও সে লালন করতে পারে, সে একটা গাছ, গাছের যত্ন নিতে পারে, একইভাবে মাছকে সে লালন করতে পারে, মুরগিকে সে লালন করতে পারে, সে প্রকৃতিকে লালন করতে পারে। অর্থাৎ স্রষ্টার এই যে লালন করার, সৃষ্টিকে লালন করার যে ক্ষমতা, এই ক্ষমতার একটা চমৎকার অংশের প্রতিনিধিত্ব করার জন্য তিনি মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এই পৃথিবীটা হচ্ছে তার জন্যে কর্মক্ষেত্র। আমরা কোরআনে খাতমে কোরআনে আলোচনা করতে গিয়ে আমরা বলেছি যে আকায়েদ, আকায়েদের প্রথম পয়েন্ট হচ্ছে তাওহীদ, স্রষ্টার একত্ব, দুই হচ্ছে রেসালাত, এবং তিন হচ্ছে আখেরাত। এবং আখেরাতের ব্যাখ্যায় আমরা খুব স্পষ্টভাবে বলেছি কোরআনের শিক্ষার আলোকে যে পৃথিবীটা হচ্ছে তোমার কর্মক্ষেত্র, কর্মের স্বাধীনতা তোমাকে দেয়া হয়েছে, কিন্তু তুমি জবাবদিহিতার ঊর্ধ্বে নও, তোমাকে তোমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। ধরেন কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি বা কোনো দেশ, কোনো সরকার কাউকে যদি প্রতিনিধি করে পাঠায় কোথাও, তাকে বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয়, এবং দায়িত্ব যিনি সফলভাবে পালন করতে পারেন তিনি পুরস্কৃত হন, এবং দায়িত্ব পালনে যদি তিনি ব্যর্থ হন সেই জন্যে তিনি সমভাবেই তিরস্কৃত হবেন। যদি দায়িত্ব সম্পর্কে বেখেয়াল হয়ে যান সমভাবেই তিনি তিরস্কৃত হবেন। ধরুন আপনাকে আপনার প্রতিষ্ঠান একটা চুক্তি সম্পাদনের জন্যে, একটা কাজ সম্পাদন করার জন্যে কোথাও পাঠালো, যে সেই কাজটা করে আপনাকে ফিরে আসতে হবে, আবার কাজটা সম্পাদন করতে হবে এবং ফিরে আসতে হবে। আপনি ওখানে গিয়ে কাজের কথা ভুলেই গেলেন, আপনি ইচ্ছে মতো ঘুরে বেড়ালেন, আপনি যা করতে বলা হয় নাই সেটা করলেন। যখন ফিরে আসার সময় হলো তখন দেখা গেল যে আপনি কাজের কাজ কিছুই করেন নাই, শুধু আহার বিনোদন আমোদ আহ্লাদ করেই সময় কাটিয়েছেন। তো যখন আপনি ফিরে আসবেন আপনার প্রতিষ্ঠানে আপনার অবস্থানটা কি হবে আপনি সহজেই বুঝতে পারছেন। তো আল্লাহ মানুষকে খলিফা করে পাঠিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সৃষ্টির সেবা করার জন্য পাঠিয়েছেন, সৃষ্টিকে লালন করার জন্য পাঠিয়েছেন। এখন আমরা যদি চিন্তা করি যে আসলে সৃষ্টির লালন কে করতে পারে, কার পক্ষে করা সম্ভব, আপনি তখনই সৃষ্টির লালন করতে পারবেন যখন স্বাধীনভাবে আপনি আপনার মস্তিষ্কটাকে কাজে লাগাবেন, ব্রেনটাকে কাজে লাগাবেন। যখন আপনি স্বাধীনভাবে চিন্তা করবেন, যখন আপনার লক্ষ্যটা আপনার সামনে পরিষ্কার থাকবে, তখন আপনার মেধাটাকে আপনি সেবায় রূপান্তরিত করতে পারবেন, আপনি সচ্ছল হবেন, আপনি অভাবমুক্ত হবেন, আপনার কোনো ঋণ থাকবে না। তখন আপনি অন্যের উপকার করতে পারবেন, সৃষ্টিকে লালন করতে পারবেন, সৃষ্টির কল্যাণ করতে পারবেন। এবং যে কারণে আজকের এই রাতে আপনার মূল চিন্তা, মূল আরতি, মূল আকুতি হোক যে আল্লাহ তুমি আমাকে ব্রেন দিয়েছ, মানে জ্ঞান দিয়েছ এবং সব কিছুর জ্ঞান দিয়েছ। আসলে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন এবং তৈরি করার সময় ফেরেশতারা প্রশ্ন করেছিল যে দরকারটা কি আদমকে তৈরি করার, নতুন একটা সৃষ্টি তৈরি করার, তোমার ইবাদতের জন্যে তো আমরাই আছি। আল্লাহ তাআলা বলেছিলেন যে না, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা আসলে কর্মচারী, প্রতিনিধি নয়। তো ফেরেশতাদের দৃষ্টিভঙ্গিগত ত্রুটিকে দূর করার জন্যে তিনি আদমকে তৈরি করলেন এবং তৈরি করে সব কিছু নাম শিক্ষা দিলেন। এই নাম শিক্ষা দেওয়াটা যে কত গুরুত্বপূর্ণ, হাজার বছর ধরে বিষয়টি কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়নি। এখন কম্পিউটার যুগ, এই কম্পিউটারের যুগে এসে আমরা বুঝতে পারলাম যে নাম মানেটা কি, নামের অর্থটা কি। কম্পিউটারে যখন আমরা সার্চ দিই তখন আমরা একটা নাম ধরে নাম আজকে আম, কিন্তু কম্পিউটারের কাছে শুধু আম না, ছোটবেলার সেই ছড়ার মতো যে আমটি আমি খাবো পেরে আরকি, ছড়া আসে না যখন আমরা সার্চ দিই। তো আমের টোটাল প্রোফাইল চলে আসে যে আম, আম সংক্রান্ত সব কিছুর। এখন আমরা বুঝতে পারি যে আসলে নাম মানেটা কি, মানে টোটাল প্রোফাইল। অর্থাৎ পৃথিবীতে মানুষ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সে যা জেনেছে এবং সে যা জানবে সমস্ত জ্ঞান, সমস্ত কিছুর প্রোফাইল তিনি আদমকে শিক্ষা দেন। এই জ্ঞান তার মস্তিষ্কে ইমপ্লান্ট করে দেন, যে মস্তিষ্ক দিয়ে মানুষ কম্পিউটার তৈরি করেছে, মহাশূন্য যান তৈরি করেছে। সেখানে সমস্ত জ্ঞান দেওয়া আছে, যা সে জেনেছে এবং যতদিন পৃথিবী আছে ততদিন পর্যন্ত সে যা জানবে সমস্ত জ্ঞান তাকে দেয়া হয়েছে, তাকে শেখানো হয়েছে আদমকে। এবং তারপরে ফেরেশতাদের সাথে প্রতিযোগিতা, প্রতিযোগিতায় ফেরেশতারা হেরে গেল, আদম জয়ী হলেন। আজকের কদরে আমাদের সবার ইবাদতের, চাওয়ার, প্রার্থনার মূল লক্ষ্যই হওয়া উচিত যে জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা মানুষকে, মানুষের অবস্থানকে ফেরেশতার উপরে নিয়ে গেছেন, সেই জ্ঞানটাকে যাতে আমরা সৃষ্টির কল্যাণে আয়ত্ত করতে পারি, সেটাকে ব্যবহার করতে পারি, সেটা দিয়ে সৃষ্টির সেবা করতে পারি এবং সচ্ছল, অভাবমুক্ত, ঋণমুক্ত, স্বাধীন জীবনের অধিকারী হতে পারি, যে জীবনে ঋণ থাকবে না, থাকবে শুধু সেবা, শুধু দান। আসলে স্বাধীনভাবে মেধার বিকাশ ঘটাতে হলে এবং নিজের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে হলে যে ঋণ, এই ঋণ থেকে মুক্ত থাকতে হবে। যার জীবনে সুদ, সুদী ঋণ যার জীবনে যুক্ত হয়েছে, তার জীবন কখনো মহিমান্বিত হতে পারে না, তার জীবন কখনো সৌভাগ্যমণ্ডিত হতে পারে না। মানুষের 5000 বছরের ইতিহাস পর্যালোচনা করলে আমরা এই সত্যটাকেই উপলব্ধি করতে পারি, যে ব্যক্তির জীবনে, যে পরিবারে, যে সমাজে, যে দেশে ঋণ ভারাক্রান্ত হয়েছে, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই দেশ, সে সর্বনাশ হয়েছে। তাদের ঋণ তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রোমানদের পতন, পার্সিয়ানদের পতন এবং পরবর্তীকালে যতগুলো সভ্যতার পতন ঘটেছে তার পেছনে এই ঋণ হচ্ছে মূল কারণ। আসলে যখন সুদী ঋণ কারো জীবনে যুক্ত হয়, যখন সে কিস্তির ফাঁদে পড়ে যায়, তখন সে হয় দাস অথবা দুর্বৃত্তে রূপান্তরিত হয়, সে কখনো সুখী হতে পারে না, তার জীবন থেকে হাহাকার কখনো যায় না। ঋণ আপনাকে হয় দাস না হয় দুর্বৃত্ত বানাবে। আমেরিকান একটি প্রবাদ আছে, তুমি যদি ব্যাংকের কাছ থেকে $1,000 ঋণ নাও তাহলে ব্যাংক তোমার মালিক হয়ে যাবে, আর তুমি যদি $100 মিলিয়ন ঋণ নিতে পারো তাহলে তুমি ব্যাংকের মালিক হয়ে যাবে। কথাটা আমেরিকার ক্ষেত্রে শুধু সত্য নয়, আমাদের দেশের ক্ষেত্রেও সত্য। যারা ক্ষুদ্র ঋণ নিয়েছে, অল্প পরিমাণ ঋণ নিয়েছে, ঋণ শোধ করতে না পারার কারণে তাদের হয়তো ভিটা বাড়ি নিলাম হয়ে গেছে, কিন্তু যারা ব্যাংক থেকে 1,000 কোটি টাকা ঋণ নিয়েছে তারা তাদের মতো করেই দাপিয়ে বেড়াচ্ছে, তাদের রিশিডিউলিং ছাড়া আর কিছুই হয় না। আর ব্যাংক খালি রিশিডিউলিং করে অথবা মাফ করে দেয়, কারণ তারা তখন ব্যাংকের মালিক হয়ে গেছে। এবং আমরা বলছিলাম যে ব্যক্তি যে পরিবার, যে জাতি যখন ঋণগ্রস্ত হয়েছে, সেই ব্যক্তি, সেই পরিবার, সেই জাতির বিনাশ ঘটেছে। সে ব্যক্তি, সে পরিবার, সেই জাতির উপর গজব নেমে এসছে এবং তাদের জায়গায় অন্য ব্যক্তি, অন্য পরিবার, অন্য জাতির উত্থান ঘটেছে। এখনকার যে লকডাউন সারা পৃথিবীতে চলছে, করোনা আতঙ্কের গজব, এই গজবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে, সবচেয়ে বেশি ঋণ যে জাতিগুলোর সেই জাতিগুলো, এবং সবচেয়ে মৃত্যুর হার সেই দেশগুলোতেই বেশি। আপনি দেখেন সারা পৃথিবীতে করোনার মৃত্যুর সংখ্যা 3 লক্ষাধিক, এবং তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে মৃত্যু 90,000। ঋণের দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বে 1 নম্বর দেশ। $20 trillion ঋণ হচ্ছে যুক্তরাষ্ট্রের। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থান হচ্ছে যুক্তরাজ্যের, 35,000। তার ঋণের পরিমাণ হচ্ছে $8 trillion। ঋণের দিক থেকে তৃতীয় অবস্থান হচ্ছে ফ্রান্সের, $6 trillion। করোনায় মৃত্যু 28,000। এবং তারপরে ইটালি এবং স্পেন, তাদের ঋণের পরিমাণও $2 trillion উপরে। এবং করোনায় সারা পৃথিবীতে 3 লক্ষাধিক মৃতের মধ্যে শুধু এই 5টি দেশে মৃত্যুর সংখ্যা 2 লক্ষাধিক। অর্থাৎ সারা পৃথিবীতে যত লোক মারা গেছেন, করোনায় যতজন মারা গেছেন, এই 5টি দেশের মৃত্যুর হার 70%। ঋণ ব্যক্তি জীবনে, পরিবারের জীবনে, জাতীয় জীবনে এই অভিশাপ নিয়ে আসে, গজব নিয়ে আসে, এবং ঋণের ভারে পতন ঘটে এবং নতুন সভ্যতার উত্থান ঘটে। আসলে যখন কোনো ব্যক্তি, পরিবার বা জাতি উপার্জন করার আগে ব্যয় করে ফেলে, উপার্জন না করেই ব্যয় করে, তখন সেই ব্যক্তির উপরে, সেই পরিবারের উপরে, সেই জাতির উপরে দুর্যোগ আসতে শুরু করে, গজব আসতে শুরু করে। আসলে এই 5টি দেশ করোনায় এত মানুষের মৃত্যুর পেছনে কারণ হচ্ছে এদের এই দেনা মেটানোর জন্যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে ক্রমাগত ব্যয় সংকোচ। অর্থাৎ ঋণ শোধ করার জন্যে যে চাপ, ঋণের কিস্তি দেওয়ার যে চাপ, এই চাপের প্রথম শিকার হয়েছে এই দেশগুলোর গণস্বাস্থ্য ব্যবস্থার, যেখানে জনগণের স্বাস্থ্যের জন্যে সরকারের ব্যয় হ্রাস করার কারণেই তাদের এই জনস্বাস্থ্য ব্যবস্থা যে কতটা ভেঙে পড়েছে, সেটা সাম্প্রতিক করোনা পরিস্থিতি বলে দেয়। আসলে ঋণ, যখনই ঋণ করে আপনি কিনবেন, তখন আপনি গরিব হতে থাকবেন, আপনি ঋণী হতে থাকবেন। আর ধনী তার পণ্য বিক্রি করে আরো ধনী হতে থাকবে। কিস্তির বিষয়টা আসলে খুব গভীরে আমরা যাই না। এখন আমাদের দেশে যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি কিনছেন, আপনি ধরেন 50,000 টাকা ব্যয় করলেন, এবং এই ক্রেডিট কার্ডের সুদের হার 27%। 27% সুদে যদি 10 বছরে শোধ করতে চান, তাহলে 120 কিস্তিতে আপনি সুদ দেবেন 94,884.75, এর সাথে আসল তো আছে, অর্থাৎ আসল 50,000 টাকা এর সাথে যোগ হলে আপনি 10 বছরে শোধ করছেন, জিনিস কিনলেন 50,000 টাকা, শোধ করলেন আপনি 1,44,884 টাকা। আর যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট পেয়েবল হচ্ছে 5% হারে যদি আপনি এটি শোধ করেন, তাহলে 10 বছরে শোধ হবে না, 17.5 বছরে শোধ হবে, তাতে আপনি শোধ করবেন 2,00,000 টাকার উপরে। অর্থাৎ যখন আপনি উপার্জন না করেই ব্যয় করছেন, তখন আপনি গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছেন। আর যারা পণ্য বিক্রি করছে, তারা ধনী থেকে আরও ধনী হচ্ছে। তো আজকে এইসবের কাদরে আল্লাহ রসুলের একটি প্রার্থনার কথা খুব বেশি করে মনে পড়ছে। তিনি প্রায়শই প্রার্থনা করতেন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ-দাইন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ-দাইন, যে আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে, যে আমি পানাহ চাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি কুফর এবং ঋণ থেকে। আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ-দাইন, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি কুফর, সত্য অস্বীকার এবং ঋণ থেকে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি কুফর, সত্য অস্বীকার এবং ঋণকে একই সমান মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, একই রকম। যে ব্যক্তি ঋণী হয়ে যায়, সে যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, কারণ ঋণ শোধের ব্যাপারে সে ওয়াদা রক্ষা করতে পারে না, যার ফলে সে মিথ্যা বলে, তার জীবনের সাথে মিথ্যা এবং ওয়াদা ভঙ্গ জড়িয়ে যায়। আর ঋণ এমন একটি জিনিস যা আপনার জীবনের শান্তি নষ্ট শুধু করে না, ঋণ রেখে যদি আপনি মারা যান, তো আপনি যদি ধর্মের জন্য শহীদ হয়ে যান, তবু আপনি পরিত্রাণ পাবেন না ঋণ শোধ না করা পর্যন্ত। ঋণ এত খারাপ জিনিস, যেটা শোধ না করা পর্যন্ত আপনার পরিত্রাণ নাই, যদি আপনি শহীদ হয়ে যান তবুও না। এবং এই জন্য আল্লাহ রাসূল প্রায়শই দোয়া পড়তেন, আউযু বিল্লাহি মিনাল কুফরি ওয়াদ-দাইন, যে আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাচ্ছি কুফর এবং ঋণ থেকে। এবং আজকের শবে কদরে আমরা আল্লাহর কাছে এই পানাহ চাইব, আল্লাহ তুমি ঋণ এবং সত্য অস্বীকার থেকে তুমি আমাদের পানাহ দাও, আমরা তোমার আশ্রয় প্রার্থনা করছি, বরং আমাদের শক্তি দাও, আমাদের মেধাকে কাজে লাগানোর সুযোগ দাও, আমাদের উপর দয়া করো, যেন আমরা আমাদের ব্রেনটাকে, আমাদের মস্তিষ্কটাকে কাজে লাগিয়ে তোমার যে খেলাফতের দায়িত্ব, তোমার সৃষ্টিকে লালন করার দায়িত্ব, শুধু নিজে ভালো থাকা না, সৃষ্টিকে লালন করার দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। এবং আমরা যেন ঋণী নই, জাকাত দাতা হতে পারি। আসলে এই যে জাকাত, জাকাতের যে গুরুত্ব, আমরা অধিকাংশ এই গুরুত্বকে অনুধাবন করতে ব্যর্থ হই, অধিকাংশই এই গুরুত্বটাকে অনুভব করি না, যে আসলে কোরআনে এই জাকাতকে কতটা গুরুত্ব দেয়া হয়েছে। কোরআনে ইসলামের 3টি স্তম্ভ, ঈমান, বিশ্বাস, নামাজ ও জাকাতের কথা বারবার একসাথে বলা হয়েছে। নামাজ এবং জাকাতের কথা কোরআনের 16টি সুরায় 28 বার একসাথে বলা হয়েছে। এবং এই জন্যে হিজরি অষ্টম শতকের বিখ্যাত আলেম ইমাম আল ইরাকি খুব সুন্দরভাবে বলেছেন, যারা ইমান, নামাজ এবং জাকাত এই তিনটি স্তম্ভের আন্তরিক যত্ন নেবে, তারা রোজা ও হজ পালন করতে পারবেন অনায়াসে। এবং জাকাত কত গুরুত্বপূর্ণ, হিজরি নবম শতকে ইমাম আল আয়ানি তিনি জাকাতকে নামাজের অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে জাকাত ছাড়া নামাজ নিষ্ফল। আসলে আমরা অনেক নামাজি যে নামাজের সাথে সাথে জাকাতের যে গুরুত্ব, এই গুরুত্ব অনুধাবন করি না, এবং যে কারণে জাকাত আদায়ে আমাদের যে আন্তরিক তৎপরতা হওয়া উচিত, সে আন্তরিক তৎপরতার অভাব ঘটে। যেহেতু আমরা আসলে জাকাত যে এত গুরুত্বপূর্ণ, জাকাত না দিলে, জাকাত আদায় না করলে যে নামাজ নিষ্ফল, এটা আমরা বুঝি না। এবং আপনি দেখেন আবু বকর যখন খলিফা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে, তখন আরবের বিভিন্ন অংশের অনেক ইসলাম গ্রহণকারী তারা জাকাত দিতে অস্বীকার করেছিল। বলে যে আমরা নামাজ পড়বো, আমরা বিশ্বাস ইমান সব ঠিক আছে, নামাজ কায়েম করব, কিন্তু জাকাত দেবো না। খলিফা আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং খলিফারা তাদের মুসলমান বলে গণ্য করেননি আর কি। আসলে একজন মুসলমানের জন্য নামাজ কায়েমের সাথে সাথে জাকাত আদায়ের যে গুরুত্ব, এ ব্যাপারে নতুন করে কিছু বলার প্রয়োজন নাই। আসলে যিনি নামাজ পড়েন তিনি অবশ্যই তার হিসেব করে জাকাত আদায় করা উচিত। জাকাত আপনি যত আদায় করবেন, আল্লাহর রহমত এবং বরকত তত আপনার উপর নাজিল হতে থাকবে। এই রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে বেশি সওয়াবের, সবচেয়ে বেশি পুণ্যের, হয়তো যাদের এই সুযোগ রয়েছে এই রমজান মাসে জাকাত আদায় করে আপনার বিশ্বাসের ভিত্তি এবং আপনার নামাজকে ফলপ্রসূ করতে আন্তরিকভাবে তৎপর হওয়া উচিত। আজকে কদরের এই মহিমান্বিত রাতে আমাদের সবারই আন্তরিক প্রার্থনা হোক, আমরা যাতে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, জাতিগতভাবে ঋণের গজব থেকে, কিস্তির গজব থেকে, সুদী ঋণীর অভিশাপ থেকে আমরা বাঁচতে পারি, এবং আমরা আমাদের এই মেধা, আল্লাহ যে মস্তিষ্ক দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা নিজেরা সচ্ছল, নিজেরা দাতা হওয়ার পাশাপাশি সৃষ্টির সেবায়, সৃষ্টিকে লালন করার কাজে যে উদ্দেশ্যে স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্য সফল করে যেন তার কাছে ফিরে যেতে পারি। আসলে আমরা তার কাছ থেকে এসেছি এবং তার কাছেই ফিরে যেতে হবে, এবং এই ফিরে যাওয়াটা সুন্দর এবং সফল করার জন্যেই কোরআন ম্যানুয়াল হিসেবে, গাইডলাইন হিসেবে আপনার জীবনে কাজ করুক, আমরা এটাই প্রার্থনা করব আজকের এই দিনের।